বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 30 সেপ্টেম্বর, 15 আশ্বিন এবং ফার্সি আজ মেহের। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢোকে তা শুনতে পাবেন। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হচ্ছে। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সিরিয়ার সেনাবাহিনী 8 বছর পর ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্তের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। সিরিয়া সেনাদের এই সাফল্যের গুরুত্ব সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ঢাকায় নিযুক্ত কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতগণের উদ্বেগ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে সমঝোতা। আইএইএকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতিয়ার না হতে তেহরানের আহ্বান। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করার আহ্বান জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরে ভোট গ্রহণ সম্পন্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন বলে তৃণমূলের আশাবাদ। এবং আফগানিস্তানে এখনও আগের শাসন ব্যবস্থা বহাল রয়েছে বলে সাবেক আশরাফ গনির সরকারের দাবি প্রত্যাখ্যান করল তালেবান সরকার। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে, এ তথ্য জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। রাশিয়ার আণবিক শক্তি সংস্থা রোজাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠকের পর মোহাম্মদ ইসলামি সাংবাদিকদের জানান, বৈঠকে প্রাথমিক সমঝোতা হয়েছে যে সুস্পষ্ট চিত্রের ভিত্তিতে পরমাণু কর্মসূচি জোরদার করা হবে। যৌথ প্রকল্পের অধীনে ওষুধ তৈরির জন্য তেজস্ক্রিয়তার ব্যবহার ও নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, বিশেষ করে বুশের পরমাণু স্থাপনায় সহযোগিতা জোরদারের পরিকল্পনা রয়েছে। এদিকে মোহাম্মদ ইসলামি স্পুতনিক বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ হচ্ছে স্বাধীন একটি প্রতিষ্ঠান, এটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতিয়ারে পরিণত হবে তা মেনে নেওয়া যায় না। ইরানের সঙ্গে আইএইএর আচরণ রাজনৈতিক ও বিদ্বেষমূলক, যা বেআইনি এবং অগ্রহণযোগ্য। তিনি ভুল পথ থেকে সরে আসতে আমেরিকা ও ইউরোপের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার নজরদারিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানের পথ অনুসরণ করবে। মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ইরানের কুজ ফোর্সের আন্তরিক লড়াইয়েরও প্রশংসা করেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জেনারেল সুলাইমানের উত্তরাধিকারী ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন আবদুল্লাহিয়ান। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শান্তি ও বন্ধুত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শহীদ জেনারেল কাসেম সুলাইমানের পথ গর্বের সঙ্গে অনুসরণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যদি জেনারেল কাসেম সুলাইমানি মধ্যপ্রাচ্য অঞ্চলে উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই না করতেন, তাহলে আজকে এ অঞ্চলের চেহারা ভিন্ন হত। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র উপপ্রধান আলি ফাদাবি বলেছেন, ইসলামী শাসন ব্যবস্থাকে আঘাত করার ক্ষমতা শত্রুদের নেই। তিনি আরও বলেছেন, ইসলামী বিপ্লবের শক্তি ও দৃঢ়তা শত্রুদের আঘাতের ক্ষমতা কেড়ে নিয়েছে। শত্রুরা এখন অর্থনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে। ফাদাবি বলেন, ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই ইসলামী বিপ্লবের বিজয় ঘটিয়েছেন আর বর্তমান সর্বোচ্চ নেতা তা এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, ইরাকের চাপিয়ে দেওয়া 8 বছরের যুদ্ধ থেকে আমরা যে শিক্ষা নিয়েছি তাতে কোনো শত্রুই আর হামলার সাহস পাবে না। শত্রুদের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ষড়যন্ত্র ক্রমেই ব্যর্থ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। IRGC-র এই কমান্ডার আরও বলেন, ইমাম হোসেন আলাইসাল্লামের শাহাদাতের 4 বার্ষিকীর শোক মিছিলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সংখ্যায় অংশ নিয়েছে। এই মহান সংস্কৃতিকে অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন ফাদাভি। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সৌদি আরবে পাচার হয়ে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহবধূ হাবিবা আক্তারকে দেশে ফেরত আনা হয়েছে। গত 7 জুন রাজধানীর একটি এজেন্সি হাবিবাকে চাকরি দেওয়ার নাম করে সৌদি আরবে নিয়ে যায়। সেখানে তার উপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সৌদি আরবে পাচার হয়ে সেখানে নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহবধূ হাবিবা আক্তারকে দেশে ফেরত আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:05 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাবিবা, কিন্তু বিমানবন্দরে উপস্থিত স্বজনদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ না দিয়েই পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। পরে পুলিশ জানিয়েছে, তার বক্তব্য রেকর্ড করার জন্য মহানগর মুখ্য হাকিম আদালতে নেওয়া হয়েছে। হাবিবার স্বজনেরা গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, হাবিবা আসছে এ খবরে সকাল থেকে বিমানবন্দরে অবস্থান নেয় তারা, কিন্তু পুলিশ এজেন্সির লোকজন হাবিবাকে একটি গাড়িতে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দর ত্যাগ করে। পুলিশ এ সময় হাবিবার সঙ্গে তাদের কোনো কথা বলতে দেয়নি, এ কারণে তাদের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। জানা গেছে, গত 7 জুন ইফতি ইন্টারন্যাশনাল নামে রাজধানীর একটি রিক্রুটিং এজেন্সি হাবিবাকে চাকরি দেবার নাম করে সৌদি আরবে নিয়ে যায়। তবে 7 দিন পরে পরিবারের কাছে পাঠানো ভিডিওতে হাবিবা জানান তাকে বিক্রি করে দেয়া হয়েছে। সেখানে তার উপর চলছে পৈশাচিক যৌন নির্যাতন। পরিবার তাকে দেশে পাঠানোর কথা বললে এজেন্সি থেকে বলা হয় 4 লাখ টাকা দিলেই সৌদি আরব ছাড়তে পারবে হাবিবা, তবে আইনের আশ্রয় নিলে গুম করে দেয়া হবে। এ ব্যাপারে হাবিবার স্বামী র্যাবের কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন। পরে র্যাব তদন্তে নিশ্চিত হওয়ার পর 4 জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন থানায় মানব পাচার ও প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা বেষ্টিত শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ঢাকায় নিযুক্ত কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, এই হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের সবাইকে তাদের অপরাধের জন্য ন্যায় বিচারের মুখোমুখি করা এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। বুধবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরে উপনির্বাচন এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও শমশেরগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া 3টি কেন্দ্রেই মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভারতে দিল্লির আদলে পাঞ্জাবের প্রত্যেককে বিনামূল্যে এবং ভালো চিকিৎসা সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাব সফরে গিয়ে আজ এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির আদলে পাঞ্জাবের প্রত্যেককে বিনামূল্যে এবং ভালো চিকিৎসার সুবিধা দেওয়া হবে। পাঞ্জাব সফররত অরবিন্দ কেজরিওয়াল আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি জয়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, যথাসময়ে দল তার মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করবে। আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। অরবিন্দ কেজরিওয়াল আজ আপ সংসদ সদস্য ভগবন্ত মানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা দিল্লির মতো পাঞ্জাবে মহল্লা ক্লিনিক খুলব। এই ক্লিনিকগুলোকে পিণ্ড ক্লিনিক বলা হবে। রাজ্যে 16,000 পিণ্ড ক্লিনিক তৈরি করা হবে, যাতে কাউকে চিকিৎসার জন্য বেশি দূরে না যেতে হয়। তিনি বলেন, পাঞ্জাবের মানুষকে স্বাস্থ্য কার্ডও দেওয়া হবে। পাঞ্জাবে যদি আমাদের সরকার গঠিত হয়, তাহলে সেখানকার সব সরকারি হাসপাতাল শীতাতপ নিয়ন্ত্রিত হবে। নতুন সরকারি হাসপাতাল বড় পরিসরে খোলা হবে। অরবিন্দ কেজরিওয়াল আজ বলেন, সবার জন্য বিনামূল্যে এবং মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান করা হবে। সমস্ত ওষুধ পরীক্ষা অপারেশন বিনামূল্যে হবে। সবাইকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। 16,000 পিণ্ড বা মহল্লা ক্লিনিক খোলা হবে। বিশ্বমানের নয়া সরকারি হাসপাতাল নির্মাণ করা হবে। পুরাতন হাসপাতালগুলোকে সংস্কার করা হবে। সকল সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা বিনামূল্যে চিকিৎসা পাবেন। অরবিন্দ কেজরিওয়াল পাঞ্জাবে কংগ্রেস দলের চলমান অশান্তিকে টার্গেট করে বলেন, আজ থেকে 5 বছর আগে মানুষ অনেক প্রত্যাশা নিয়ে কংগ্রেস সরকার গঠন করেছিল, কিন্তু এখানে সরকারের নামে কিছুই দেখা যাচ্ছে না। এখানে ক্ষমতার লড়াই চলছে এবং প্রত্যেক কংগ্রেস নেতা মুখ্যমন্ত্রী হতে চান। একটি জরিপে প্রকাশ, পাঞ্জাবে আম আদমি পার্টির ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের সাবেক আশরাফ গনি সরকারের প্রবাসী কর্মকর্তারা দেশটিতে এখনও আগের শাসন ব্যবস্থা বহাল রয়েছে বলে যে দাবি করেছেন, তাকে দিবা স্বপ্ন বলে প্রত্যাখ্যান করেছে তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের সহকারী বেলাল কারিমি কাবুলে এক বক্তব্যে ওই মন্তব্য করেন। তিনি বলেন, আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তারা যে বিবৃতি প্রকাশ করেছে তার বিন্দুমাত্র মূল্য নেই। সম্প্রতি বিদেশে অবস্থানরত আফগানিস্তানের সাবেক সরকারের একদল কর্মকর্তা তালেবানের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করে। তারা দাবি করে, আফগানিস্তানে এখনও সাবেক শাসন ব্যবস্থা চালু রয়েছে। এ কারণে বিবৃতিতে তালেবানের নেতৃত্বাধীন ইসলামী আমিরাতি শাসনকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়। বাহরাইনের জনগণের প্রবল বিরোধিতা উপেক্ষা করে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ দূতাবাস উদ্বোধন করার জন্য মানামা সফরে গেছেন। এটি ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাহরাইন সফর। বাহরাইন সফরের সময় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে লাপিদ বৈঠক করবেন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্বাভাবিক করার 1 বছরের মাথায় মানামায় দূতাবাস খুলছে তেলাবিব। এই সফরের মধ্য দিয়ে লাপিদ বাহরাইনের সঙ্গে নিজেদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার চেষ্টা করবেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়। এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইসরায়েল দূতাবাস খুলেছে এবং শিগগিরই মরক্কোর রাজধানীর রাবাতেও দূতাবাস খোলা হবে। তবে সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস সাদিক সুস্পষ্টভাবে বলেছেন, তারা ইসরায়েলকে দূতাবাস খোলার অনুমতি দেবেন না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমেরিকার পক্ষ থেকে অহেতুক উত্তেজনা সৃষ্টির কারণেই তার সরকার রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে। তিনি বলেন, আমেরিকা যদি আঙ্কারার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি করত তাহলে তুরস্ক রাশিয়ার কাছ থেকে S-400 কিনত না। দৈনিক নিউইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তিনি নেটো জোটকে ছোট করেননি। এর আগে গত শনিবার CBS টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, রাশিয়া থেকে অস্ত্র কেনা অব্যাহত রাখবে তুরস্ক এবং কেউ তাতে বাধা দিতে পারবে না। তো শ্রোতবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ার সেনাবাহিনী 8 বছর পর ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্তের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসাইন।
পশ্চিম এশিয়ার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী 8 বছর পর ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্তের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ওই এলাকায় বর্তমানে সিরিয়ার সেনা মোতায়েন রয়েছে। সূত্রটি জানিয়েছে, সিরিয়ার সেনারা দারআ প্রদেশের উত্তরাঞ্চল এবং গোলান উপত্যকার অন্য অংশের সীমান্তের কাছে অবস্থান নিয়েছে। দারআ প্রদেশটি ইসরায়েলের উত্তর পূর্ব এবং জর্দানের উত্তরাঞ্চলে অবস্থিত। ইসরায়েলের পাশেই অবস্থিত হওয়ার কারণে দারআ প্রদেশে সন্ত্রাসীরা অবাধে চলাফেরা করত। এসব সন্ত্রাসীদের বিভিন্ন অভিযানের সময় ইসরায়েল অস্ত্র ও বিমান দিয়ে তাদেরকে সাহায্য করত। এ কারণে সন্ত্রাসীদের সমর্থনে ইসরায়েল বহুবার ওই প্রদেশে সিরিয়ার সেনা অবস্থানে হামলা চালিয়েছে। প্রকৃতপক্ষে উগ্র দায়েশ বা IS সন্ত্রাসীরা যখনই বিপর্যয়ের মুখে পড়ত বা পরাজিত হতো, তখনই ইসরায়েল তাদের সমর্থনে সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালাত। এখনও তারা প্রায়ই সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এ অবস্থায় গোলান উপত্যকার সীমান্ত এলাকায় সিরিয়ার সেনাদের অবস্থান ও বেশ কিছু জায়গা পুনরুদ্ধারের ঘটনা থেকে আবারও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর পরাজয়ের প্রমাণ পাওয়া যায়। এই ঘটনা নিঃসন্দেহে ইসরায়েলকে ক্ষুব্ধ করে তুলবে। ইসরায়েলের সমর্থনপুষ্ট সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দখলদারিত্বের কারণে সিরিয়ার সেনারা 2013 সালে ওই এলাকা থেকে সরে এসেছিল। কিন্তু 8 বছর পর সিরিয়ার সেনারা আবারও জর্দান সীমান্তের কাছেই ইসরায়েলের দখলে থাকা গোলান উপত্যকার সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। ইসরায়েল 1967 সালে 6 দিনের যুদ্ধে সিরিয়ার মালিকানাধীন গোলান উপত্যকার 3/2 এলাকায় দখল করে নিয়েছিল। দখলের পরপরই ইসরায়েল সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছিল। যাই হোক, 8 বছর পর সিরিয়া সেনাদের এই বিজয় এমন সময় অর্জিত হল যখন এই দেশটির উপর মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বজায় রয়েছে। এতে প্রমাণিত হল মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও সিরিয়ার শক্তিমত্তা ও আগ্রাসীদের বিরুদ্ধে তাদের মনোবল অটুট রয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহল। এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
কক্সবাজারের উখিয়ায় নিরাপত্তা বেষ্টিত শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতা মোহাম্মদ মহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ ঢাকায় নিযুক্ত কয়েকটি পশ্চিমা দেশের রাষ্ট্রদূতগণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বলেছে, মহিবুল্লাহকে হত্যার ঘটনা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। এই হত্যার ঘটনা তদন্ত করে দোষীদের সবাইকে তাদের অপরাধের জন্য ন্যায় বিচারের মুখোমুখি করা এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিভাগের প্রচার আধিকারিক সাদ হামাদি জানিয়েছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরে সহিংসতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেখানে সশস্ত্র মাদক কারবারীরা খুন করছে, জিম্মি করছে। এই ধরনের ঘটনা এড়াতে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। 48 বছর বয়সী মহিবুল্লাহ আরাকান রোহিঙ্গা সোসাইটি পিস ফর হিউম্যান রাইটস নামে একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। বুধবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাকে গুলি করে হত্যা করা হয়। তবে কারা এই রোহিঙ্গারে তাকে খুন করেছে সে সম্পর্কে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে কক্সবাজার নিউজের সম্পাদক প্রফেসর আক্তারউদ্দিন চৌধুরী রেডিও তেহরানকে বলেছেন, মিয়ানমারে প্রত্যাবাসনে আগ্রহী এবং প্রত্যাবাসন বিরোধীদের মধ্যে বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সাধারণ রোহিঙ্গাদের ধারণা। তবে এর পেছনে অর্থ এবং স্বার্থের দ্বন্দ্বও রয়েছে। এই ঘটনার রেশ ধরে আরও খুন খারাপি ঘটতে পারে বলে স্থানীয়রা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ প্রসঙ্গে রোহিঙ্গা এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাধারণ সম্পাদক জয়নুল আবেদিন রেডিও তেহরানকে বলেছেন,
ক্যাম্পেরও বিভিন্ন মানুষের কমপক্ষে 85-90% মানুষের দ্বারা না অবশ্যই তারা আর্থা করছে এই ঘটনাটা। এরকম আরো অনেক কয়েকটা ঘটনা ঘটেছে, তার মধ্যে মৌলানা আবদুল্লাহ সাহেব খুব উল্লেখযোগ্য বড় উন্নত মানের একজন আলেম, এরপরে আরিফুল্লাহ খুব উন্নত মানের একজন শিক্ষিত লোক, মৌলানা হাসিন সাহেব একদম মহাদেশ, মানে অনেক উন্নত মানের লোকজনকে তারা হত্যা করছে, গুম করছে, গুম করছে, কাউকে কাউকে হত্যা করছে। কিন্তু এটা নিয়ে বুঝা যাচ্ছে এটাও তারা ঘটাইছে, কারণ তারা চাচ্ছে তারা সারা কেউ এখানে নেতৃত্ব উঠলে তাদের কোন সমস্যা হতে পারে, এজন্য তারা পরিকল্পিত ভাবে এই ঘটনাগুলো ঘটছে আরো ঘটাবে, এটা একদম কোন ধরনের সন্দেহ নেই।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা শিবিরের অভ্যন্তরে নিজ দপ্তরে তাকে নির্মমভাবে হত্যার ঘটনা বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদেরকে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ এই সরকার দেশে আশ্রিত রোহিঙ্গাদেরকে নিরাপত্তা দিতেও সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। দেশে যে জানমালের কোনো নিরাপত্তা নেই, আইনশৃঙ্খলার কোনো বালাই নেই, তার নিকৃষ্ট প্রমাণ হল উখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করা। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রধানমন্ত্রী শুনলেন। এবারে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে সমঝোতা। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে হত্যার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার করার আহ্বান জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শান্তিপূর্ণভাবে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরে ভোট গ্রহণ সম্পন্ন এবং আফগানিস্তানে এখনও আগের শাসন ব্যবস্থা বহাল রয়েছে বলে সাবেক আশরাফ গনি সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে তালেবান সরকার। তো শ্রোতা বন্ধুরা, আজ পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।